দাও ইখলাস এমন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু আসসালামু আলা খাতামুন নাবিয়িন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা মহব্বত সহকারে পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ নতুন বছরের শুভ কামনা জানিয়ে শুরু করছি ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আজ পারিবারিক ও সামাজিক ব্যাধি এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রতিবারের মতো। আর যে বিষয়বস্তুর উপরে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত নাসির মাদানী হুজুর। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাআলা যদি চাই মুবাল্লিগা দাওয়াত ইসলামীর আরেকজন গেস্ট আমাদের মাঝে উপস্থিত হবেন আল্লাহ তাআলা যদি ইনশাআল্লাহ চাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা প্রোগ্রামের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যেহেতু আল্লাহ তাআলার রেজামন্দি দরকার, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন দরকার। আসুন কিছু নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আজ্জাবাজাল মাদানী চ্যানেল দেখব ইলমে দিন অর্জন করার জন্য। যা কিছু মাদানী চ্যানেলে শুনব তা আমল করার চেষ্টা করব, অপরের নিকট প্রচার এবং প্রসার করব, যে কোনো সমস্যার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব এবং দ্বীনে ইলাহিতে নিজেকে ইস্তিকামত রাখার জন্য বেশি বেশি ইবাদত রিয়াজত ভালো কাজের মধ্যে নিজেকে জড়িত রাখব ইনশাআল্লাহ। একটি ঘরে বসে অন্যতম মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল দেখা। এই মাদানী চ্যানেল দেখলে আপনি ইলমে দিন অর্জন করতে পারবেন, শরীয়তের হুকুম আহকাম জানতে পারবেন, বুজুর্গানের দিনের ব্যাপারে শুনতে পারবেন এবং মাসালাগত যে সকল জ্ঞান আছে তা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ জাওয়াজাল মাদানী চ্যানেল দেখব এবং ইলমে দিন হাসিল করব। আল্লাহ তাআলার হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত আছে। আসুন আমরা ইনশাআল্লাহ একটা দাওয়াত ইসলামের প্রতিটি প্রোগ্রামে শুনে থাকি দরুদ শরীফের ফজিলত। মাদানী চ্যানেলেও প্রতিটি প্রোগ্রামে আলহামদুলিল্লাহ দরুদ শরীফের ফজিলত বর্ণনা করা হয়। এখন একটু ফজিলতপূর্ণ বয়ান হাদিসে মুবারাকা পেশ করবো ইনশাআল্লাহ। তার সারমর্ম হচ্ছে অনেকটা এরকম, যে ব্যক্তি দৈনিক সকালে তিনবার আর রাত্রে তিনবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর মহব্বত চিত্রে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার ওই দিনের এবং রাতের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসুন একবার মহব্বত সহকারে দরুদ পাঠ করি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম। সকল গুনাহের মধ্যে ওই সকল গুনাহ যেগুলো সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহ, যেগুলো কাবিরা গুনাহ এগুলো তোবা ব্যতীত মাফ হয় না। তো আমাদেরকে তোবা সর্বোপরি সর্বাবস্থায় তোবা করতে হবে। তোবা এমন একটা ইবাদত যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ গুনাহ ঝরে যায়, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। তোবাকারীকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে সেই বিষয়টি হলো ধৈর্য ধারণের উপকারিতা। জি, আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ধৈর্য ধারণের উপকারিতা সম্পর্কে আমরা এখন শুনব নাসির ভাইয়ের কাছ থেকে। জি নাসির ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আলহামদুলিল্লাহ আজকের অনেক সুন্দর অনুষ্ঠান, পরিবারের যে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা থেকে পরিত্রাণের জন্য দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলে সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে পাইগাম দিচ্ছে, আমাদেরকে এর মেসেজ দিচ্ছে যেন পরিবার কীভাবে সুখের শান্তির বাগানে পরিণত হবে। তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে ধৈর্য ধারণের বিষয়টা। মাশাআল্লাহ, এটা আসলেই অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের পয়েন্ট, যে ধৈর্য না ধরার কারণে,
জি,
ধৈর্য থেকে বিরত থাকার কারণে এবং ধৈর্যের ফজিলত সম্পর্কে না জানার কারণে,
জি,
এমন কিছু হয়ে যায় যেটা না হওয়ার উচিত ছিল।
আল্লাহ,
আসলে ধৈর্য শব্দটাই অনেক বড় একটা নিয়ামত, আল্লাহ পাক যাকে এই নিয়ামতটা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যারা সাবিরিন রয়েছে,
জি,
ধৈর্যদার ধারণকারী রয়েছে,
জি,
তাদের একটা বিশেষভাবে ফজিলত বয়ান করেছে।
আচ্ছা
আচ্ছা, এছাড়া ধৈর্য ধারণকারী যারা আছেন তাদের বিভিন্ন ধরনের ফজিলত এবং তাদের ফজিলতের সাথে সাথে তাদের কিছু স্টেপ, তাদের কিছু আমলের বিষয়, কোন কোন বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে, এমন কিছু আল্লাহ পাক বিস্তারিত বিশদভাবে আলোচনাও করেছে।
আচ্ছা, মাশাআল্লাহ।
অর্থাৎ মুমিন যিনি থাকবে, যার এটা আকাঙ্ক্ষা যে আমি জান্নাতে যাব, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব, তাকে কিছু বড় বড় বিপদগামী বিভীষিকাময় কিছু অবস্থান থেকে ধৈর্য সহকারে তাকে পার হতে হবে। আচ্ছা, মুমিন হয়ে গিয়েছি তার অর্থ এটা নয় যে কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা আসবে না, কোনো পেরেশানি আসবে না, এমনিতে সোজা জান্নাতে চলে যাবে, এমনটি নয়। মুমিন এর জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক কিছু মুমিন ইমানদারদের জন্য কিছু স্টেপ রেখেছেন পরীক্ষার জন্য।
জি,
লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা মুলক শরীফের মধ্যে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
জি,
তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আমাদেরকে বয়ান করেছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ পাক প্রথমে মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপর এর সাথে হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, অর্থাৎ প্রথমে মৃত্যু, এরপর চিরস্থায়ী জীবন।
আচ্ছা,
যেটা মুসলমানের কনসেপ্ট।
জি,
অন্যান্য ধর্মাবলম্বী যারা কনসেপ্ট যে বর্তমানে যেটা এরপরে মৃত্যুর পরে কোনো জীবন নেই, বাস যা করার করে নাও আর কিছু লাগবে না, কোনো হিসাব নেই, তো এটা একটা ভুল কনসেপ্ট। আর আলহামদুলিল্লাহ মুসলমানের যেটা কনসেপ্ট, প্রথমে মৃত্যু।
আচ্ছা,
আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, ওয়াল হায়াত যেটা মৃত্যুর পর যেটা জীবন, এটা থাকবে অনন্তকাল, খালিদিনা ফিহা আবাদা।
আচ্ছা,
অনন্তকালের জন্য। তো আচ্ছা, অনন্তকালে যেটা জান্নাত, এটা পাওয়ার জন্য আল্লাহ পাক কিছু মানুষের ইমানদারদের জন্য কিছু পরীক্ষার স্তর রেখেছেন।
আচ্ছা,
আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে সবরের কথা বলেছেন, সবর ধৈর্য ধারণ করার কথা বলেছেন, তো এর অনেক আয়াত রয়েছে, তার মধ্যে থেকে প্রথমে আমি দু একটা আয়াতের বিষয়ে আলোচনা করব। সবগুলো তো সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার সম্ভব নয়, তো দুইটা বিশেষত আয়াতের বিষয়ে আমি আলোচনা করব
ইনশাআল্লাহ।
সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
মাশাআল্লাহ,
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ইমানদারেরা, সবর অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো।
আচ্ছা,
অর্থাৎ ধৈর্য এবং নামাজকে একসাথে আল্লাহ পাক ইরশাদ করেছেন সাহায্যের জন্য।
আচ্ছা,
এখানে নামাজের পূর্বে কিন্তু ধৈর্যের কথা বলেছে, হে ইমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছে।
সুবহানাল্লাহ।
তো এই আয়াতের মধ্যে এখানে এটার তাফসীরের মধ্যে সিরাতুল জিনান মুফতি কাসিম আত্তারি দামাত বরকত মহান আলিয়ার অনেক সুন্দর করে এটার তাফসীর লিখেছেন, যে এখানে কেন আল্লাহ পাক ইরশাদ করেছেন যে সালাতের কথা, নামাজের কথা এবং সবরের কথা, তো এর আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক জিকির এবং শুকরিয়া আদায়ের কথা বলেছেন। তো জিকির, শুকরিয়া, নামাজ, সবর, এই চারটা বিষয় হচ্ছে ইমানকে মুকাম্মল করে।
সুবহানাল্লাহ।
এই চারটা বিষয় যখন মানুষের মধ্যে চলে আসবে, তো বলা হচ্ছে যে নামাজ এটা হচ্ছে এই জন্য খাসভাবে নামাজের কথা বলেছেন যে জাহিরি যেটা প্রকাশ্য মানুষের ইবাদত, প্রকাশ্য ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আদায় করা।
সুবহানাল্লাহ।
এখানে নামাজের কথা বলেছেন।
জি।
এরপরে বাতিনি, অভ্যন্তরীণ যেটা আমাদের ইবাদত রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম একটা ইবাদত হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাকের মানে মানে কালামুল্লাহ শরীফগুলো কত মধুময়।
অর্থাৎ প্রকাশ্য যে ইবাদত তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজ,
নামাজ
আর যেটা গোপনীয় ইবাদত সেটার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ধৈর্য ধারণ করা,
অন্তরের যেটা যেটা অভ্যন্তরের যেটা ইবাদত রয়েছে তার বাতিনি ইবাদত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে ধৈর্য ধারণ করা। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। তাফসীর মধ্যে এভাবে বলেছেন যে নামাজের যেহেতু সর্বশ্রেষ্ঠ ইবাদত প্রকাশ্যগতভাবে সেজন্য নামাজের আলোচনা করেছেন আল্লাহ পাক, আর সবর যেহেতু বাতিনি শরীরের উপর কষ্টদায়ক সবচেয়ে বেশি কষ্টদায়ক হয় নামাজ পড়তে,
জি,
তো আল্লাহ পাক ওই কষ্টদায়ক ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। আচ্ছা ধৈর্য ধারণ করো না মিরাজ ভাই, সবচেয়ে কষ্টদায়ক বেশি ধৈর্য, এটা অনেক একটা ক্রিটিক্যাল বিষয়, অনেক সময় ধৈর্য হারা হয় মানুষ,
অনেক
ইস্তাগফিরুল্লাহ এমন কথা বলে দেয় যেগুলো যদি স্বামী স্ত্রীর মধ্যে বলি, সন্তান রয়েছে কিন্তু ধৈর্য হারা হওয়ার কারণে বা স্ত্রী বা স্বামী একটা সংসার বাচ্চাদের সংসার বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যায় তালাকের মাধ্যমে। তো এখানে কিন্তু পয়েন্টটা হচ্ছে ধৈর্য,
ধৈর্য।
আচ্ছা এটা ধৈর্যের একটা পয়েন্ট যদি আমি ইমানের ক্ষেত্রে ধরি, আল্লাহ না করুক কারো উপর জুলুম করা হচ্ছে, এমন সময় পৌঁছে গেছে যে জুলুমের অতিরিক্ত সীমা অতিরিক্ত হওয়ার কারণে অনেক সময় ধৈর্য ধারণ করতে না পারে,
জি,
ঈমান হারা হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ মুরতাদ হয়ে যায়, অনেক সময় এমন হতে পারে। তো ধৈর্য এটা অভ্যন্তরে যেটা ইবাদত রয়েছে তার মধ্যে কষ্টদায়ক বেশি,
জি,
এই কষ্টদায়ক ইবাদতের মাধ্যমে এবং জাহিরি প্রকাশ্য ইবাদত হচ্ছে নামাজ, এই দুইটার মাধ্যমে অভ্যন্তরে প্রকাশ্য জাহির বাতিনি এই দুইটার মধ্যে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনার কথা বলেছেন, যেমনটি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহায্য প্রার্থনা করতেন। হযরত সাইয়্যিদুনা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন কোনো সখত অনেক বেশি পেরেশানির মধ্যে যখন যখন এই এটার মধ্যে পেরেশানিগ্রস্ত হতেন, যখন কোনো কোনো পরীক্ষার মধ্যে সম্মুখীন হতেন আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন নামাজের মধ্যে মশগুল হয়ে যেতেন।
সুবহানাল্লাহ,
এটা হচ্ছে আবু দাউদ শরীফে হাদিস পাক। তো এভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের মাধ্যমে, আমার নবী তো সাইয়্যিদুস সাবিরিন, অর্থাৎ যত দুনিয়ার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যত সবরকারী রয়েছে,
জি,
সকল সবরকারীদের সরদার হচ্ছে আমার নবী, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস পাকের মধ্যে এভাবে পাওয়া যায়, সারাংশ কিছুটা এরকম, দাওয়াত ইসলামের কিতাব আমার আমিরুল সুন্নতের রিসালা ভয়ানক উট, এই রিসালাটা আমার অনেক পছন্দনীয় একটা রিসালা,
জি,
অনেক পছন্দনীয় রিসালা, এটা কোনো আশিক রসুল বললে তার চোখ থেকে পানি বের হবে না এটা কখনো বলতে পারবেন না, যদি কোনো আশিকের রসুল এই রিসালাটা পাঠ করে আমি মাদি নিচ্ছি না দর্শকদেরকে বলবো এটা পড়া উচিত, ভয়ানক উট এই রিসালাটা, যে পড়বে যে আশিকের রসুল পড়বে তার চোখ থেকে পানি পড়বে না এটা বলতে পারবে না, আমার নবীর এত কষ্টের কথা এখানে বর্ণিত হয়েছে, আমার নবীর ধৈর্য ধারণের এত এত ঘটনা এখানে বর্ণিত রয়েছে ওই কিতাবের মধ্যে ভয়ানক উট রিসালার মধ্যে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাক এভাবে বর্ণিত রয়েছে যে তোমাদের যখন বড় ধরনের কোনো মুশকিল পেশ আসে, তোমাদের কোনো মুসিবত আসে, পরীক্ষার মধ্যে সম্মুখীন হও, তখন আমার ওই পরীক্ষার কথা আমার কষ্টের কথা স্মরণ করবে, কেননা আমার কষ্ট হচ্ছে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাবিরিন, তো নবী সবচেয়ে বেশি কষ্ট করেছেন, উম্মত যখন এটা শুনবে, এটা এটা যখন আমাদের মাদিনী চ্যানেলের মাধ্যমে হোক বা কিতাবের মাকতাবুল মদিনার কিতাব পড়ার মাধ্যমে হোক, এই হাদিস শরীফটা যখন শুনবে আমার নবী সবচেয়ে বেশি কষ্ট করেছে, সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছে আমার নবী, অর্থাৎ জান্নাতের মালিক, যিনি মুখের মধ্যে এক বৈঠকের মধ্যে সিদ্দিক জান্নাতি, ফারুক জান্নাতি, ওসমান জান্নাতি, মৌলা আলী জান্নাতি এক বৈঠকের মধ্যে 10 জনকে জান্নাতের টিকিট দিতে পারে, যিনি ওসমান গনিকে বীরে রুমার কারণে জান্নাতের টিকিট দিতে পারে, মৌলা মুশকিল কুশাকে মানে ইশারা করে সূর্যকে ডুবা হওয়া সূর্যকে আসর করে দিতে পারে, আঙ্গুলে ইশারাতে চাঁদকে দিগোনদি করে দিতে পারে, তো এমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট করেছেন, তো আমি উম্মত হয়ে আমার নবীর সুন্নাতে আদায় করছি, এখানে একটা মানে সান্ত্বনা চলে আসে। তো এখানে আল্লাহ পাক যেহেতু ইন্নাল্লাহ মাআস সাবিরিন বলেছেন এই আয়াতের মধ্যে, তাফসিরে সামারকান্দির মধ্যে ইরশাদ হচ্ছে হযরত সাইয়্যিদুনা আল্লামা নাসিরউদ্দিন মুহাম্মদ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন আল্লাহ পাক নিজের ইলম এবং কুদরতের সাথে সকলের সাথে রয়েছে। অনেকে ভুল কনসেপ্ট কনসেপ্টের মধ্যে বলে দেয় আল্লাহ পাক আরশ আউযিমে নাউযুবিল্লাহ অথবা উপরওয়ালা বলে দেয়,
জি,
তো এটা বললে ঈমান চলে যাবে।
আল্লাহ
আল্লাহ পাকের জন্য স্থান নির্দিষ্ট করলে, ফতোয়া স্বামী শরীফের মধ্যে রয়েছে আল্লাহ পাকের জন্য যদি উপরওয়ালা যদি এরকম যদি নাউযুবিল্লাহ বা আরশ আজিমে নাউযুবিল্লাহ এরকম যদি স্থান নির্দিষ্ট করে,
জি,
স্থান নির্দিষ্ট করে আল্লাহ পাকের জন্য স্থান নির্দিষ্ট করে, এটা ঈমান চলে যাবে কুফরি। তো আল্লাহ পাক যেটা এর আল্লাহ পাকের মুবারক যেটা জাতে পাক সত্তা মুবারক রয়েছে এটা হচ্ছে লামকান, লামকান মানে যেটা স্থান থেকে পবিত্র।
আপনি যখন বলছেন এখানে একটা কথা আমি অ্যাড করে দিই, অনেকেই এই ঘটনা বলার সময় এটা বলে যে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় যে আল্লাহ তাআলা সাত আসমানে আসে, তো আমাদের আসলে এইভাবে বলা উচিত নয় যে অনেকে এই ভুল করে কথাটা বলে ফেলে,
শ্রোতারা কনসেপ্ট ভুল কনসেপ্টে পড়ে যায়। এটার অর্থে একটা এরকম রয়েছে হাদিস পাকের মধ্যে, কোরআন পাকের মধ্যে কিন্তু আয়াত আছে যেগুলো আয়াতে মুতাশাবিহাত, ব্যাখ্যা ছাড়া পড়তে গেলে ইমানের খতরা হতে পারে, উলামায়ে কেরামের মুতাশ হতে হবে। তো এই যে বলেছেন তাহাজ্জুদের সময়, তো এটা হচ্ছে আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে বিশেষ নূরের তাজাল্লিয়াত ফরমান,
যে আপন তাজাল্লি বর্ষণ করেন,
আপন নূরের রহমত পরিপূর্ণ তাজাল্লিয়াত ফরমান। তো এখানে আল্লাহ পাকের ক্ষেত্রে এটা বলতে হবে যে লামকানে রয়েছে। হ্যাঁ, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাক সব জায়গাতে দেখেন, আল্লাহ পাকের ইলম মুবারক, আল্লাহ পাকের যেটা জ্ঞান মুবারক এটা সব জায়গার মধ্যে রয়েছে।
তো আলহামদুলিল্লাহ
তাফসিরে সামারকান্দের মধ্যে রয়েছে যে আল্লাহ পাকের ইলম এবং কুদরত সবার সাথে রয়েছে,
আল্লাহ,
কিন্তু ইন্নাল্লাহ মাআস সাবিরিন, তারা উদ্দেশ্য কি, বিশেষ এক দল, বিশেষ এক ব্যক্তিবর্গ সাবিরিন, এমন নয় যারা নামাজ আদায়কারী তাদের সাথে এমন বলা হয়নি। হ্যাঁ, নামাজ এর সবচেয়ে বড় উত্তম ইবাদত আমরা বলেছিলাম শুনেছিলাম প্রকাশ্যগত ইবাদতের মধ্যে,
ইবাদতের মধ্যে,
কিন্তু আল্লাহ পাকের কাছে এই ইবাদতটা যেহেতু কষ্ট বেশি, ধৈর্য ধারণ করা, ইমানের উপর অটল থাকা, কম অল্প দৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ বলা, মানে আল্লাহ পাকের উপর সবসময় রদিত, হে আল্লাহ আমি তো তোমার উপর রাজি আছি, মানে ধৈর্য ধারণ। তো এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক সবার সাথে তো ইলম এবং কুদরতের সাথে রয়েছে, কিন্তু বিশেষভাবে ধৈর্য ধারণকারীদের সাথে, এই জন্য বলা হয়েছে যে যে এখানে সবর এর দ্বারা খাস করে বলা হয়েছে যে সবরের মাধ্যমে আল্লাহ তাআলা এটা যারা পেরেশানি আসে, যখন কোনো মানুষের উপর পেরেশানি আসে তখন তাকে পরীক্ষা করেন। ইদা আসাবাত হুম মুসিবা মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তাদের কাছে কোনো মুসিবত আসে তখন তারা বলে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন হতে হবে, তখন আল্লাহ পাক তাদের সাথে রয়েছে। এখানে আল্লাহ পাক তাদের সাথে রয়েছে এর অর্থ, এখানে উলামায়ে কেরাম এভাবে বলেছেন যে আল্লাহ পাকের বিশেষ দয়া, আল্লাহ পাক এর বিশেষ রহমত, আল্লাহ পাকের সাপোর্ট, আল্লাহ পাকের বিশেষ যেটা রহমতওয়ালা নজর, এটা তাদের সাথে রয়েছে, এমনটি নয়। এটা দ্বারা এই আয়াতের মাধ্যমে এটা কখনো যেন এটা বলা না হয় আল্লাহ পাকের সত্তা মুবারক যেটা আছে না, এটা তো লামকানে রয়েছে
অবশ্যই
স্থান থেকে পাক, কিন্তু আল্লাহ পাক তাদের সাথে রয়েছে এটার অর্থ হচ্ছে কি, আল্লাহ পাকের বিশেষ দয়া,
বিশেষ দয়া,
বিশেষ করুণা, আল্লাহ পাকের সাপোর্ট, আল্লাহ পাকের বিশেষ সাহায্য ওইসব বান্দাদের সাথে রয়েছে যারা সবরকারী হয়েছে।
সুবহানাল্লাহ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কত সুন্দরভাবে আমরা সবর ধৈর্য ধারণের সম্পর্কে, উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। আসলে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং রহমত থাকে, তো আমরা সেই জন্য ধৈর্য ধারণ করব। এটা অনেক কঠিন একটা কাজ, ধৈর্য ধারণ সবাই করতে পারে না, তবে ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে আল্লাহ তাআলার কাছে সবসময়। আল্লাহর যখন বিপদ এসে যাবে তখন ধৈর্য ধারণ করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব, কিন্তু বিপদ আসে নাই ধৈর্য ধারণ করার জন্য আমরা তৌফিক না চেয়ে আমরা নিরাপত্তার জন্য তৌফিক চাইব ইনশাল্লাহ, কারণ ধৈর্য ধারণ করা এটা অনেক বড় কঠিন একটা কাজ। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তাই দান করুক। ধৈর্য ধারণের যে পরীক্ষা, সে পরীক্ষা নিতে গেলেও আমরা অনেক সময় ফেঁসে যাবো।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ দোয়া আপনার সাথে রিলেটেড, সেজন্য বলছি, আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন,
জি,
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা চাচ্ছি। আচ্ছা, এটা না, আপনি যেটা বলছেন অনেক সুন্দর কথা বলেছেন যে হে আল্লাহ আমাকে পেরেশানের মধ্যে আমাকে মুসিবত দাও, মুসিবতের সাথে ধৈর্য দাও, এমনটা বলার জন্য নিষেধ করা হয়েছে, কারণ মুসিবত এটা সবার জন্য, এটা হয়তোবা ধৈর্য ধারণ করতে নাও পারে, হয়তোবা মুখ দিয়ে কোনো ইমানের বিপরীত কোনো শব্দ বলে, সেজন্য আল্লাহ পাকের কাছে চাইতে হলে আমরা দুর্বল এভাবে চাইতে, হে আল্লাহ আমি দুর্বল, হে আল্লাহ আমাকে, আমি পরীক্ষার যোগ্য না, হে আল্লাহ আমি ধৈর্য ধারণের যোগ্য না, হে আল্লাহ আমরা দুর্বল, হে আল্লাহ আমরা নরম, আল্লাহ আমাদেরকে বাস নিরাপত্তা দান করো, বাস হিসাব ছাড়া মাফ করে দাও,
মাফ করে দাও,
দুনিয়া এবং আখিরাতে আফিয়ত দান করো, এরকম দোয়া চাওয়া
ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা মাদানী ফুল শুনছি ইনশাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শাহরুখ ভাই, ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে ধৈর্য ধারণ এটা একটা এমন একটা নিয়ামত যে ধৈর্য ধারণ করতে পারলে একটা পরিবার সুন্দর হয়ে যায়, একটা সমাজ সুন্দর হয়ে যায়, একজন আরেকজনের সাথে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে পারে। কারণ আমাদের আশেপাশে এখন এমন একটা বৈচিত্র্যময় ঘটনা ঘটে যে মানুষ মানুষের সাথে কীভাবে শয়তান আমাদের পিছিয়ে লেগেই আছে, কীভাবে মানুষের আমল বিনষ্ট করবে, এই কাজ শয়তান ছাড়া আর কেউ করতে পারে না। আর শয়তানের কাজ হচ্ছে মানুষের রগে রগে থেকে মানুষকে প্রবঞ্চনা দিয়ে নিজের আমলকে বরবাদ করানোর জন্য একে অপরের সাথে ধৈর্যহারা হয়ে বিভিন্ন বিদ্বেষমূলক কাজে লাগিয়ে দেওয়া। সেই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি বলবো যে আসুন আজকের যে মাদানী ফুলগুলো আমরা শ্রবণ করছি তা অক্ষর অক্ষরে যেন আমরা পালন করতে পারি সেই নিয়ত আমরা করে নিই। আমাদের শাহরুখ ভাইয়ের কাছে আমরা যাবো ইনশাল্লাহ, ধৈর্য ধারণের উপকারিতা সম্পর্কে আমরা শাহরুখ ভাই থেকে গুরুত্বপূর্ণ নসিহা ইনশাল্লাহ শ্রবণ করব। শাহরুখ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং মিরাজ ভাই যে কথাটি শেষ করেছিল আমার নাসির ভাই, অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে বিনা হিসাবেই কি করেন, কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন, এটি পবিত্র কোরআনের সূরা জুমার 10 নং আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা জমিন হচ্ছে প্রশস্ত এবং তা শুধুমাত্র ধৈর্যশীল যারা তাদের জন্য,
সুবহানাল্লাহ,
এবং তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই,
সুবহানাল্লাহ।
তো দেখুন যে কথাটি এই আমার নাসির ভাই শেষ করেছিল, সুবহানাল্লাহ, আসলে যে যারা ধৈর্যশীল হয় না আল্লাহ তাআলা বেহিসাব তাদেরকে কি করে দেয়, মাগফিরাত দিয়ে দেয় এবং উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাদের জন্য রাখেন,
সুবহানাল্লাহ।
এবং এছাড়াও হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আসলে একটি হাদিসে পাক রয়েছে যে ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত এবং কল্যাণকর কোনো কিছুই হতে পারে না, সুবহানাল্লাহ, এবং তোমাদেরকে এর জন্য উত্তম প্রতিদান দান করা হবে, সুবহানাল্লাহ। তো আসলে এই হাদিসে পাক এবং আয়াতে কারিমা যদি এক করি যে ধৈর্যশীলদের যে উপকারিতা রয়েছে তা নিঃসন্দেহে আল্লাহ তাআলা তো এক ওয়াদা করেছেন, তার সাথে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি করেছেন হাদিসে পাকের মধ্যেও আমাদেরকে সুসংবাদ দিয়েছেন,
সুবহানাল্লাহ।
কিন্তু দেখুন বর্তমান আমাদের মধ্যে অবস্থা কি, আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে দেখি, আমাদের পরিবার থেকে শুরু করে একেবারে এই আমাদের অধীনস্থ থেকে শুরু করে আমরা নিজেরাই আমাদেরকে দিয়ে চিন্তা করি, কোনো একটি কাজ যদি আমার এই মন মতো না হয় বা সময় মতো না হয় আমি নিজেই কি হয়ে যাই, অনেক সময় অধৈর্য হয়ে যায়, আর ওই অধৈর্য হওয়ার কারণে হয়তোবা তার অধীনস্থ যিনি যাকে কাজটি করতে দিয়েছিল তাকে বিভিন্ন ধরনের কটুবাক্য বলে ফেলি বা মনে কষ্ট দিয়ে থাকি। কিন্তু দেখুন প্রিয় ইসলামের এটা হয়তো আপনি অল্প সময়ের জন্য বলে ফেলেছেন কিন্তু ওই ইসলামী ভাইয়ের মনে বা ওই চাকরিজীবীর মনে কিন্তু কষ্টটা পেয়ে গেছে, আর এটা আল্লাহ তাআলার নারাজি, কারণ মুসলমানদেরকে কষ্ট দেওয়া এটা নিঃসন্দেহে হারাম এবং গুনাহের কাজ, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ।
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুবারক আদা, খাদিমে রাসূল হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন,
সুবহানাল্লাহ।
খিদমত করার পর ইনার মন্তব্য, ইনার ভাষ্য, ইনার অভিমত হচ্ছে আমি যে 10 বছর আমার নবী পাক সাহেবুল আওলাদ জান্নাতের মালিক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে আমি খিদমত করার সৌভাগ্য অর্জন হয়েছে, এই 10 বছরের মধ্যে জীবনে কখনো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম জীবনে কখনো বলেনি যে এই কাজটি কেন করনি, এই কাজটি দেরি কেন করছো, এই কাজটি কেন করছো, অর্থাৎ কখনো কোনো বিষয়ে, একটা বিষয় না আমরা তো মুখে বলে দিই, 1-2 দিন থাকলে আমরা এরকম বলে দিই, কিন্তু 10টা বছর এটা একটা মানে এটা মানে এটা ইজি নয়, 10টা বছর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে খিদমত করা এবং এরকম একটা শব্দ না শোনা, তুমি দেরি কেন করছো, কাজটি কেন করছো, এই কাজটি কেন করনি, আসতে দেরি করে কেন করছো, কখনো এরকম কোনো শব্দ শোনেনি, অর্থাৎ এই শব্দ বলার অর্থ হচ্ছে মানে এরকম ছোট শব্দ বলেনি মানে বড় ধরনের কোনো শব্দই বলেনি,
আল্লাহ,
অর্থাৎ কষ্ট পাবে, খাদিমের কষ্ট হবে, আমার নবী তো বাস বে সাহরো কা সাহারা হামার নবী। তো আমাদের আমাদের উচিত হচ্ছে, আপনার শাহরুখ ভাই যেটা বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন, তো ধৈর্য এটা এমন একটা বিষয় যেটা আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে, আপনার পারিবারিকভাবে, কাজের মধ্যে, যেমন আমরা সচরাচর বাসের মধ্যে দেখি, গাড়ির মধ্যে মানুষ কুটুম শব্দ একটা বলে দেয়, হ্যাঁ আমার যদি বেশি প্রয়োজন হয়, বেশি আমার এমার্জেন্সি থাকে, আমি সিএনজি করে যাই, প্রাইভেট কার নিয়ে যাই, সমস্যা নেই। কিন্তু দশজনের সামনে একটা ড্রাইভারকে এরকম গালি দেয়া বা খারাপ, হ্যাঁ এটাকে রিকুয়েস্ট করা যেতে পারে, ভাই একটু তাড়াতাড়ি চালান, হ্যাঁ এটা আবার ড্রাইভারদের জন্য শিক্ষণীয় বিষয়, তারাও যেন এমন কাজ না করে যার কারণে। তো এভাবে পরিবারের মধ্যে ধৈর্যর কিছু, আমাদের মাত্রা হারিয়ে যাবার কিছু সমস্যা হয়ে থাকে, যেমন আমাদের পরিবারের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা যখন বেশি 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 যখন বাবাকে বা মাকে যখন এমন কাজ করে যেগুলো যেগুলোর কারণে ধৈর্য হারা হয়ে যেতে হয়, তো আমাদের উচিত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদেরকে বোঝানো, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন তানফাউল মুমিনিন, বোঝাও, কেননা বোঝানো মুসলমানদেরকে উপকার আছে। তো কখনো ধৈর্য অধৈর্য হয়ে কাউকে কুটু শব্দ বলে দিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে বড় কথা বলে দিয়ে, তো এগুলোর মাধ্যমে কখনো সমাধান হয় না, বরঞ্চ কাজ যেটা হচ্ছে
তা বিগড়ে যায়।
কিভাবে বিগড়ে যায়, আমরা আমির সুন্নাত বলেছেন, অনেক সুন্দর কথা বলেছেন, হে ফালাও কামরানি নরমি ও আসানি মে, হে ফালাও কামরানি নরমি ও আসানি মে, হর বনা কাম বিগড় যাতা হে নাদানি মে, অর্থাৎ যে কাজটা হয়ে যাচ্ছে এখন হয়ে যাবে, এই মাত্র হয়ে যাবে নাদানির কারণে, অর্থাৎ নাদানি,
আমরা
তাড়াহুড়া বা অধৈর্য হওয়া নাদানির কারণে, বাস হে ফালাও কামরানি নরমি ও আসানি, নরমি এবং আসানির মধ্যে বড় বড় কাম হয়ে যায়, কিন্তু হার বানা কাম, যে কাজটা হয়ে যাচ্ছিল এখন হয়ে যাবে, এখন কমপ্লিট হয়ে যাচ্ছিল ওই কাজটা পর্যন্ত বরবাদ হয়ে যায়, হার বানা কাম বিগড় যাতা হে নাদানি মে। তা আমাদের উচিত, মানে অনেক সময় আমরা ধৈর্য ধারণ করতে 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 এখন সুফল পেয়ে যাব, মিরাজ ভাই
জি,
এখন আমি কামিয়াব হয়ে যাব, এখন সফল হয়ে যাব, অনেক সময় ওই সময়ের মধ্যে আমরা কি
অধৈর্য হয়ে
পড়ি, অধৈর্য এমন শব্দ বলে দিই, এমন কোনো কাজ করে দিই, এমন কোনো আচরণ করে বসি যার কারণে মানুষের মনে কষ্ট লেগে যায়, তো হয়তোবা বদদোয়া বের হয়ে যেতে পারে, কখনো হয়তোবা
জি
সম্পর্ক নষ্ট হয়ে যেতে
পারে। খুব সুন্দর আলোচনা শুনছি, তো দর্শকরা এরাও অধৈর্য ধারণ করছেন, তারাও আমাদেরকে কল করেছেন, আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তাদের মন্তব্য পেশ করেছেন, আসুন দর্শকদের ধৈর্যর প্রহর পড়িয়েছে আমরা তাদের কলগুলোকে নিই ইনশাল্লাহ, তাদেরও মতামত শুনি ইনশাল্লাহ, শুনিয়ে দিন দর্শকদের কল।
আমি ঢাকা থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ সুরাত হোসেন, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, আমার জন্য দোয়া করবেন
ইনশাল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আরিফ, আমি চট্টগ্রাম থেকে বলছি, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, আমার জন্য দোয়া করবেন
ইনশাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের বৈধ চাওয়া পাওয়াকে কবুল করে নিক। পরবর্তী কল শুনিয়ে দিন।
মোহাম্মদ ইমরান, আমি ঢাকা থেকে বলছি, মাদানী চ্যানেল ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই, আমার জন্য দোয়া করবেন
ইনশাল্লাহ। দোয়া তো সবার জন্য, কিন্তু দোয়া পাওয়ার মতো কাজ যদি আমরা করি ইনশাল্লাহ, দোয়া এমন একটা অবস্থা যে সকল কিছু ভেদ করে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। দোয়া করা আর দোয়া পাওয়ার মতো কাজ করার মধ্যে পার্থক্য আছে, আমরা দোয়া চাই সবার কাছে, কিন্তু নিজে দোয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা আল্লাহ তাআলার বরকত পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য কেমন কাজ করি, এ দেখুন না, প্রথম এই নববর্ষ হিসেবে যে ইংরেজি মাস ঢুকেছে, এই রাতটাকে আমরা কীভাবে অতিবাহিত করেছি অনেকেই, আমাদের সমাজের মধ্যে অনেকেই বাচ্চা ছিল, অনেকে বৃদ্ধ ছিল, অনেকে হার্ট এর রোগে ছিল, অনেকে অসুস্থ ছিল, তো আমরা যেভাবে প্রতিটি নতুন বছরকে আগমন জানাই, এভাবে আগমন জানানো নিশ্চয়ই গুনাহকে দাওয়াত দেওয়া, এছাড়া আর কিছুই নয়। তো আমরা আমাদের বরকতকে নষ্ট করছি, আমাদের হককে নষ্ট করছি, সমাজের হক নষ্ট করছি, পরিবারের হক নষ্ট করছি, এভাবে হক নষ্ট করে আল্লাহ তাআলার কুদরতির রাগকে আমরা জাগিয়ে দিয়ে কিসের বরকতের আশা করতে পারি? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকের বুঝে আসে আর অনেকেই নাদান হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। তো প্রিয় ইসলামীরা দেখুন, আজকের এই যুগে কোন ব্যক্তি পেরেশানিতে নাই, কোন ব্যক্তি তার সমস্যার মধ্যে নেই, সবাই কিছু না কিছু ধৈর্য ধারণ করছেন, কিছু পরীক্ষা তো আল্লাহ তাআলার তরফ থেকে আসে, আর কিছু আজাব হয়ে আসছে। তো আমাদেরকে বুঝতে হবে কোনটা আজাব আর কোনটা পরীক্ষা। তো আজাব আসলেও সহ্য করতে পারবো না, পরীক্ষা নিলেও সহ্য করতে পারবো না। সেজন্য আমাদের উচিত প্রতিটি কাজকে সুন্দরভাবে বোঝা, এবং প্রতিটি কাজের মধ্যে আল্লাহ তাআলার যেন বরকত থাকে সেভাবে আমরা কাজ করে যাওয়া। যে আজকে ধৈর্য ধারণের যে উপকারিতা সম্পর্কে আমরা শুনছি, এটা অনেক বড় একটা নসিহা, অনেক বড় মাদানী ফুল আমাদের জন্য। কারণ এই ধৈর্য ধারণ যদি আমরা করতে না শিখি, তাহলে আমাদের প্রত্যেকটা কর্ম বিফলে যাবে, আমল বিফলে যাবে, আমাদের পরিবারটা যেটা সুন্দর পরিবারে পরিণত হয়েছে তা তছনছ হয়ে যাবে। জি শাহরুখ ভাই, কী বলছিলেন?
জি মাশাআল্লাহ, অনেকটুকুই তো বর্ণনা হয়েছে। আসলে যে বিষয়টি তুলে ধরতে চেয়েছিলাম, বর্তমান আমাদের সমাজের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমি নিজেকে দিয়ে যে আমি নিজে কতটুকু ধৈর্যশীল রয়েছি, সেটা আমি আমার কর্মক্ষেত্রে বলুন, আমার পরিবারের ক্ষেত্রে, প্রতিটি জায়গায়। কেননা একজন মানুষের জীবনে উন্নতির শিখরে তখনই পৌঁছতে পারে যখন সে ব্যক্তির ধৈর্যশীল হয়।
জি অবশ্যই।
যদি আমরা পূর্বে ধৈর্যের উপকারিতাগুলো দেখি, আমাদের আমাদের আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাতুসসালামগণ, ইনারা ধৈর্যের যে এক এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাতুসসালাম ইনাদেরকে পরীক্ষা করেছেন, এবং ইনাদেরকে এত এত সবরের জামিল দান করেছেন। আল্লাহু আকবার। এগুলো যদি আমরা শুনি, আমাদের মধ্যে ধৈর্যের এগুলো স্পৃহা জাগে। সংক্ষেপে যদি আমরা হযরত আইয়ুব আলাইহিসসালামের যে ঘটনা, ইনি তো কমবেশ 18 বছর যাবৎ আল্লাহ তাআলার দয়ায় ইনিকে একটি রোগ মুবারক এসেছিল ইনার শরীরে, যার কারণে শুরুতে আল্লাহ তাআলা তো ইনাকে অনেক ধন সম্পদ, অনেক সন্তান সব কিছু দিয়েছিল, অঢেলভাবে দিয়েছিল। পরবর্তীতে এই রোগটা যখনই এসেছিল, আর এর পরপরই ইনার কাছ থেকে সবগুলো আল্লাহ এক এক করে চলে যেতে লাগলো। তা আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। বাস কেউ ওনাকে যদি বলতো যে আপনি আল্লাহ তাআলার দরবারে আপনার রোগ শিফার জন্য চান, কিন্তু না, তখন ইনি জবাব দিয়েছিলেন এটা যে আমার রব তাআলা তোমাকে দেখছে, আমার জন্য নিশ্চয়ই এটা উত্তম রয়েছে, তাই আমি এটার উপরে কি রয়েছি সন্তুষ্ট রয়েছি। আল্লাহু আকবার। ওই অবস্থায় যে ইনার শরীর মুবারকের মধ্যে পোকা চলে এসেছিল, এমন অসুস্থতা এসেছিল, অসুস্থতা মুবারক, তো দেখুন এর পরও আল্লাহ তাআলার দরবারে সন্তুষ্ট থাকা, এটা কত বড় একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো আল্লাহ তাআলা ইনাকে পরবর্তীতে ধৈর্যের উপর অটল থাকতে থাকতে এমন দিয়েছেন যে পূর্বের যা ছিল তার থেকে দ্বিগুণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আম্বিয়া কেরামের ক্ষেত্রে মাশাআল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে ঈমান বাঁচাচ্ছে,
আলহামদুলিল্লাহ।
হযরত সাইয়েদুনা আইয়ুব আলাইহিসসালাম এর যে অসুস্থতা ছিল,
জি,
তো এটার বিষয়ে আসলে একটা খারাপ কনসেপ্ট হয়ে যে আমাদের
নাউজুবিল্লাহ
বক্তার মধ্যে, যেটা শুনাশুনি বক্তব্য।
জি জি জি।
তো আম্বিয়া কেরামকে আল্লাহ পাক এমন কিছু অসুস্থতা থেকে, এমন কিছু আখলাক থেকে, এমন কিছু বিষয় থেকে পাক রেখেছেন যেগুলোর মাধ্যমে মানুষের একটা একটা ঘৃণ্য ভাব চলে আসে।
জি,
এমন বিষয় যেগুলো মানুষ ঘৃণা করে, এমন কোন অসুস্থতা, যেমন কুষ্ঠরোগ, দবল রোগ, বা ইস্তাগফিরুল্লাহ, আমার হযরত সাইয়েদুনা আইয়ুব আলাইহিসসালামের শানে যেটা বলা হচ্ছে, ইনার গন্ধ বের হতো, বা নাউযুবিল্লাহ পোকা আসতো, ইনি
পড়ার কথা বলা হয়েছে,
পড়ার পর আবার নিয়ে নিত, এগুলো না, এগুলো সব মন গড়া একটা
আলোচনা, ঘটনা,
এগুলো থেকে তবা করা উচিত। তো দাওয়াত ইসলামের দারুল ইফতার পক্ষ থেকে আমাদেরকে রেহনুমা করছে, এরকম যারা বলছে বা বলবে তাদের তবা করা উচিত, ক্ষমা করা উচিত।
কারণ মানে পর্দা নেওয়ার পরেও যেন ওই পোকামাকড়কে খাওয়া আমি ইসলামের শরীর
মুবারক আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন, খাওয়াকে, জমিনের শরীর মুবারককে খাওয়াকে, আজসাদাল আম্বিয়া, আম্বিয়া কেরাম জিসম মুবারক, তো এটা হারাম করে দিয়েছেন। কোন জমিন কোন নবীর শরীর মুবারককে খেতে পারবে না। আম্বিয়া কেরাম, আম্বিয়া কেরাম যারা আছেন তারা সবাই কবরের মধ্যে, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, আম্বিয়া কেরাম সবাই হচ্ছে জীবিত কবরের মধ্যে, তারা নামাজরত অবস্থা আছেন। তো এখন আম্বিয়া কেরামের ক্ষেত্রে অনেকে এরকম বলে দেয়, নাউযুবিল্লাহ, অন্যান্য ব্যক্তিরা শোনাশুনি, এটা কোনো কিতাবের মধ্যে অথেন্টিক মালুমাত এমন নয়। তো হযরতে আইয়ুব আলাইহিসসালামের ক্ষেত্রে এবং অন্যান্য আম্বিয়া কেরাম, যেমন হযরত সাইয়েদুনা আদম আলাইহিসসালামের ক্ষেত্রে, আমি তিনজনের ক্ষেত্রে বলবো, হযরত আদম আলাইহিসসালামের ক্ষেত্রে এক, তো অনেকে হজরত আদম আলী সালামের যে তবা করার
অথেন্টিক যেটা
ঘটনাটা,
বিষয়ে আসলে
তবা করার যে ঘটনা, এটাকে মানে জনসাধারণ মুখে এমনভাবে তুলে ধরা হয়, নাউজুবিল্লাহ যেমনটি, নাউজুবিল্লাহ যেমনটি ইনি গুণা করেছে এবং সেজন্য কান্না করেছে এত শত বছর, আস্তাগফিরুল্লাহ এমনটি নয়। আম্বিকেরা মাসুম ছিলেন, এনারা তো খিলাফে আউলার কারণে আল্লাহ পাকের কাছে নত হতেন। খিলাফে আউলা বলা হয় যেটা গুণা নয়, খিলাফে আউলা বলা হয় ইনি যেহেতু মকামওয়ালা ব্যক্তিত্ব, নবী
জি
সবচেয়ে উর্দে, তো ইনি যখন কোনো আল্লাহ পাকের বেশি সন্তুষ্টিওয়ালা কাজ থেকে যেহেতু কম সন্তুষ্টিওয়ালা কাজ করে না, তখন এনার মতো অনুশোচনা জাগে, এটা তো গুণা নয়।
না,
বেশি সন্তুষ্টিওয়ালা কাজ থেকে কম সন্তুষ্টিওয়ালা কাজ যখন করে না, তো ওটার মধ্যে তাদের অনুশোচনা জাগে। তো এরকম কোনো কিছু মামলার মধ্যে তো মানুষের হাত দিয়ে এটা যাইজ নেই। উলামায়ে কেরাম এটাকে এরকম আম্বিয়ে কেরামের যেগুলো লেগজিস্ট রয়েছে কিতাবের মধ্যে, বাহারি শরীয়তের মধ্যে এটা মানা করেছেন, এটা হারাম বয়ান করা। তো হযরত আদম আলী হিসরাতাম, হজরত আয়ুব আলী হিসরাতাম এবং হজরত সাইয়েদুনা ইউনুস আলী হিসরাতাম, মাছের পেটে যেটা ঘটনা নাউজ বিল্লাহ, এনেকে মানুষ পানিতে ফেলে দিয়েছে, তো বারবার লটারির মধ্যে এসেছে, তো এগুলো বয়ান করার ক্ষেত্রে আন্দাজ এবং অন্তরের অবস্থা কেমন, আম্বিয়ে কেরামের প্রতি যদি কখনো হ্যাঁ মনোমানলীন সহকারে এই ঘটনাগুলো বয়ান করে, ইমান চলে যাবে। কারণ আল্লাহ তাআলার নবীরা সবাই পবিত্র, আল্লাহ পাক ইনাদের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, এমনটি নয় তাদের কাছ থেকে কোনো এমন অসুস্থতা ছিল যেটা ঘৃণ্যবাব। তো আম্বিয়ে কেরামের ব্যাপারে অ্যাথেন্টিক মালুমাত হচ্ছে, উলামায়ে কেরামের ফয়সালা হচ্ছে, কোনো আম্বিয়ে কেরামকে এমন বলা যেটা তাদের ঘৃণ্যবাব আসে মানুষের, এমন কোনো অসুস্থতা, এমন কোনো আখলাক চরিত্র যদি আছে বলে কেউ যদি বলে, তার ইমান চলে যাবে। আম্বিয়া কেরাম সবাই পবিত্র। তো হযরত আইয়ুব আলাইহিসসালামের অসুস্থতা ছিল বটে, কিন্তু নাউজুবিল্লাহ এমনটি নয় যেটা মানুষ ঘৃণা করবে। হ্যাঁ, বেশি অসুস্থতা ছিল, তিনি তিনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হয়ে যাই আল্লাহ পাক আমাকে শিফা দান করে, তো তখন ধৈর্য ধারণ করেছেন, তো তো ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাক ইনাকে আবার শেষে সুস্থতা দান করে।
সুবহানাল্লাহ।
তো আমাদের উচিত তো ধৈর্য ধারণের ক্ষেত্রে অগ্রগামী হওয়া।
জি, আর এর চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন, আম্বিয়া আল ইসলামের ধৈর্য ধারণটা আমাদের জন্য নসিহা ছিল।
অবশ্যই।
হ্যাঁ, এরা যে আম্বিয়া যারা হাত তুললে দোয়া কবুল হয়ে যেত, এবং যারা চাইলেই জান্নাতকে নিজের কদম তলে রাখতে পারতো না, জান্নাত যাদের অপেক্ষা করতেছিল,
এটা তো একটা মিরাজের উপলক্ষ, এটা তো হচ্ছে একটা উপলক্ষ মানুষকে বোঝানোর জন্য,
বোঝানোর জন্য শিক্ষা,
যে ইনাদের যারা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতুসসালাম ছিলেন, অর্থাৎ ইনাদের অসুস্থতা মোবারকগুলো এই জন্যই আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দিয়েছেন। তো এটা কিন্তু আমাদের জন্য একটা কি শিক্ষা, যে ইনাদের ধৈর্য ধারণ দেখে যাতে আমরা কি করতে পারি, শিক্ষা নিতে পারি, যে আমরা তো এর কোনো পরিমাণও আমাদের উপর পরীক্ষা আসছে না, যেগুলো আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতুসসালাম ইনাদের উপর এসেছিল তার কোনো পরিমাণও আমরা তো এখনো ধৈর্যশীল হতে পারিনি। কেননা ইনাদের ধৈর্যগুলো এগুলো কখনো কল্পনা করা যায় না, হয়তো বা এগুলো শুনলে আমাদের উৎসাহ আসে, এই জন্যই বলা।
এরকম কি আমরা জীবনে কখনো চিন্তা করতে পারবো ছেলেকে জবা করে দিয়ে?
তো এটা
আল্লাহু আকবার বলে দিয়েছে, স্বপ্ন দেখেছে ছেলে বলতেছে, ছেলেকে যখন বলা হচ্ছে মানে মানে ইফ আল মাত উমর, হে 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 আব্বুজান, ইফ আল মাত উমর, আপনার উপর যেমন আদেশ করা হয়েছে হে আব্বুজান, আপনি তেমনটি করুন
করুন,
ফাসা জিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই হে 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 আব্বুজান আমাকে ধৈর্য করেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হযরত ইসমাইল আলাইহিসসালাম আব্বুজানকে বলতেছেন, হে আব্বুজান আপনি কি এরকম স্বপ্ন দেখেছেন, আমার রব তাআলা হুকুম দিয়েছে আপনাকে আমাকে জবাব করে দেওয়ার জন্য, তো ফাসাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আব্বুজান আপনি আমাকে জবাব করে দিন, আমাকে ধৈর্যধারণকারী অবস্থা পাবেন। এই পরীক্ষা নিজের আবার এক দুই বছরের মধ্যে পাননি এই সন্তানটা, অনেক বছর শত বছরের কাছাকাছি হয়ে গেছে, এমন বছর পরে একটা সন্তান পেয়েছে, সেটাকেও কুরবানি দেওয়ার জন্য মিনা শরীফের মধ্যে
শুয়ে
আল্লাহু আকবার বলে দিয়েছে,
কুরবানি দিয়েছিলেন জি।
তো এইটার নাম ধৈর্য, এটার নাম পরীক্ষা, এটার নাম সাকসেসফুল।
তো এগুলো যদি আমরা আমরা যদি ধারণ করি আমাদের জীবনের মধ্যে, আমাদের জীবনে চলতে গেলে হাঁটতে গেলে আসলে অনেকগুলো পরীক্ষা চলে আসবে, আমার হয়তো বা অনেক সময় আমার টাকা পয়সা হয়তো বা আমি হারিয়ে ফেলতে পারি, হয়তো বা পরিবার পরিজনকে হারিয়ে ফেলতে, অনেক সময় তো মাযাল্লাহ যেটা সমাজের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে আমাদের আত্মীয় নিকট আত্মীয় আমাদের ঘরে কোনো ভাই অথবা মা বাবা সন্তান যে মারা যদি যায়, ইন্তেকাল যদি কারো হয়ে যায় নাউজুবিল্লাহ, তো পরিবারের অন্য যারা রয়েছে না তাদের মধ্যে একটা অধৈর্যর যেটা ভাব সেটা ফুটে ওঠে এবং প্রকাশ পায়। তো এনারা বুঝে না যে যে আমি এখন যে আর্তনাদ করছি বা আমি যে এখন যে যেভাবে চিৎকার করছি এভাবে বলছি এগুলো তো ইসলামে কিন্তু হারাম রয়েছে এবং এগুলো ওই মহিয়তের জন্য কি রয়েছে, ইনার কষ্ট হয় এটা, ঠিক আছে, তো এরকম করা তো উচিত নয়। তো এগুলো কে বুঝাবে? দেখুন আলহামদুলিল্লাহ বর্তমানে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমার আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ দামাত বরকাতুল আলিয়া ইনি আমাদেরকে ধৈর্য সম্পর্কে শিক্ষা দিচ্ছেন কিতাবের মধ্যে, লিখনের মাধ্যমে বলুন, দাওয়াত ইসলামের প্র্যাকটিক্যাল যে সকল কাজ আপনি দেখুন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে কিন্তু এই ধৈর্যের ফসল। আজকে যে দাওয়াত ইসলামী থেকে আমি আলহামদুলিল্লাহ এখানে বসে যে কথা বলছি না, এর যোগ্যতা কিন্তু আমার নেই। আল্লাহ তাআলা দয়া করুক এই এবং আল্লাহ তাআলা এই তাকাব্বুর থেকে বাঁচিয়ে রাখুক। তো দেখুন দাওয়াত ইসলামী এত সহজে চলে আসেনি, সে আমির আহলে সুন্নাহ তিনি একজন ছিল, ইনি ধৈর্যের উপর এত অটল থেকেছেন, আল্লাহ তাআলা এত দয়া করেছেন আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মধ্যে দাওয়াত ইসলামে ছড়িয়ে গিয়েছে।
তানহা চলা তো সাথ তেরে
সুবহানাল্লাহ
হো গায়া জাহা,
আল্লাহ আল্লাহ,
তানহা চলা তো সাথ তেরে হো গায়া জাহা, মিঠা তেরা কালাম হে ইলিয়াস কাদির,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমির আহলে সুন্নাত এমন না, ইনার এই কাজ করতে গিয়ে এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, বলা হচ্ছে যে ইনি পাথর আছে না, পাথরের জমিনকে কি করেছেন, খনন করেছেন, এমন কাজ, উদাহরণ, উপমাস্বরূপ, এটা উপমাস্বরূপ। কেননা আলহামদুলিল্লাহ আমি দাওয়াত ইসলামের প্রতিটি কাজের মধ্যে আপনি দেখুন যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, যে পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয়, তো এই এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার নয়। কেননা দাওয়াত ইসলামের প্রতিটি কাজ অনেক বড়, অনেক বিশাল বিশাল পরিকল্পনা নিয়ে করা হয়। তো ইসলামের বাইরে আলহামদুলিল্লাহ ওই যে আম্বিকরাম আলিহিমুস সালাতাম ইনাদের ধৈর্যের যে উদাহরণগুলো নিজেদের মধ্যে নিয়েছেন শিক্ষা হিসেবে, বাস আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে ফেলবো এবং অটল থাকবো, এটার উপর আল্লাহ তাআলা কামিয়াবি দিবেন।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, অনেকের কমেন্ট আমরা পড়ে শুনি ইনশাআল্লাহ জাওয়াজাল। অনেকে লিখেছেন যে মাজেস বক্সার একজন ভাই লিখেছেন যে আই এম লাকি ফলো দাওয়াত ইসলামী টিম অ্যান্ড স্পেশাল আমির আহলে সুন্নাত ইলিয়াস কাদেরি, আলহামদুলিল্লাহ। আরেকজন লিখেছেন বাহার কাদেরি ভাই লিখেছেন দাওয়াত ইসলামী জিন্দাবাদ, মাশাআল্লাহ। আরেক বাহার ভাই লিখেছেন, সোহেল ভাই লিখেছেন যে আমার ছেলে মোহাম্মদ আল ফাতিহ ও খাদিজা ইসলাম ফাতিহার জন্য দোয়া করবেন যাতে তারা দাওয়াত ইসলামীর মুফতি মুহাদ্দিস হতে পারে, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আরেক ভাই সবাই ভালো আছেন কিনা জিজ্ঞেস করেছেন। আরেকজন লিখেছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আরও অনেকে ইসলামী ভাই লিখেছে মাশাআল্লাহ কিয়া বাত হ্যায়, অনেকে মাশাআল্লাহ আমাদের উৎসাহ দিচ্ছেন। আরেকজন লিখেছেন মাই নেম ইজ মোহাম্মদ বিলাল আত্তারি, মাশাআল্লাহ, আই লাভ দাওয়াত ইসলামী। অনেকে আলহামদুলিল্লাহ কমেন্ট করেছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি, আমার বাড়িতে সবসময় অশান্তি, তো আমার এখন কী করা উচিত, আপনার এখন ধৈর্য দান করা উচিত, ইনশাআল্লাহ আজকে ধৈর্য ধারণের উপকারিতা সম্পর্কে জানতে পারছি, শুনতে পারছি, ধৈর্য দান করি, পাশাপাশি আমরা তার সমাধানও খুঁজতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছ থেকেও আমরা সাহায্য চাইতে পারি নামাজের মাধ্যমে, যে আমার নাসির ভাই বললো যে আমরা
নামাজের মাধ্যমে
এবং সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করতে পারি ইনশাআল্লাহ এবং দোয়া করতে পারি আল্লাহ তাআলার দরবারে। আরেক ভাই লিখেছি ইব্রাহিম ভাই সোশ্যাল মিডিয়াতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি চাঁদপুর থেকে দেখছি, আমি বহুত পেরেশানিতে রয়েছি, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের খেদমতকে কবুল করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করুক ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের যে খেদমত তাও কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই খেদমতের উসিলাই আল্লাহ তাআলা আজীবন নাজাত বেহিসাব নাজাক দান করুক। আবু সাইদ লিখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, কুমিল্লা বরিচং থেকে দেখছি। তো আলহামদুলিল্লাহ অনেকে ওয়াচিংয়ে আছেন, অনেকে দেখছেন, অনেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের মাদানী চ্যানেলের কাজ হচ্ছে দিন প্রচার করা। দেখুন আজকে গুনাহের যে জমজমাট একটা আয়োজন শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, সমাজে সমাজে, এগুলো প্রতিহত করতে হবে। বান্দা তো সবাই, আমরা আল্লাহর বান্দা সবাই, কিন্তু বান্দেগি করার সুযোগ কতজন পাই? তো বান্দেগি করুন, আল্লাহ তাআলাকে রাজি করুন, খুশি করুন, এটা হচ্ছে আমাদের মূল মকসদ। যে আমরা যে আমার নাসিবে বলেছে না যে মৃত্যুর পর আমাদের আসল হায়াত না, তো ওই যে হায়াত আমরা পাবো সেটাকে এমন যেন না হয় আজীবন কষ্টের মধ্যে রাখি, সামান্য সুখের আশায় আমরা অন্যকে কষ্ট দিচ্ছি, ধৈর্য ধারণ করছি না, আমরা ছটপট করছি, ধৈর্যহীন হয়ে গিয়ে নানান ধরনের কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সবর করুন, ধৈর্য ধরুন, অনেক নিয়ামত পেয়ে যাবেন ইনশাল্লাহ আজ্জাবাজাল। ধৈর্য ধারণকারী ইনশাল্লাহ আজ্জাবাজাল তাদের জন্য তো বেহিসাব মাগফিরাত রয়েছেন না, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল। তো একদিকে গুনাহ মাফ হবে, তওজো ধারণ করার জন্য আল্লাহ তাআলার দরবারে মকামও বুলন্দ হবে, উচ্চ মর্যাদার স্থান লাভ করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো ইনশাআল্লাহ শেষ করার আগে কিছু মাদানী ফুল শেষবারের মতো নাসির ভাই থেকে আমি শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নাসির
ভাই, আসলে পুরা দুনিয়া
জি
আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যে আমাদেরকে যে একটা মুসলমানদের জন্য জান্নাত রেখেছেন, আলহামদুলিল্লাহ আমার নবীর আশিকের রসুল যারা গোলামে মুস্তফা রয়েছেন, এর মাঝখানে যেটা এগুলো সাকসেসফুলের যেটা আমাদের যেটা স্তর, এই স্তরটা ধৈর্যের উপর নির্ভরশীল।
আচ্ছা,
আমরা যদি বলি সরব ভাই, পুরা দুনিয়ার সকল আমলের মধ্যে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার চলে যেতে হবে,
চলে যেতে হবে,
আমাদের আরাম প্রয়োজন। এটা আমার জন্য, শুধু আমার জন্য না, আমার জন্য, আপনার জন্য, আপনার জন্য, মাদানী জেনে দর্শকদের সবার জন্য আরাম প্রয়োজন, শান্তি প্রয়োজন, চিরস্থায়ী শান্তি। আলহামদুলিল্লাহ জান্নাতের মধ্যে চিরস্থায়ী শান্তি, আরাম, চিন্তামুক্ত পরিবেশ, মানে স্বর্ণের বাড়ি, স্বর্ণের ঘর, যেটা ইচ্ছা যেটা খাওয়ার ক্ষেত্রে, থাকার ক্ষেত্রে, যেটা ইচ্ছা, মানে এমন যেটা আমাদের অন্তরের মধ্যে আসতে পারে না, এমন কিছু নিয়ামত পাওয়া যাবে জান্নাতের মধ্যে। হ্যাঁ, এত বড় নিয়ামত আমরা চাচ্ছি পাবো, এর মাঝখানে বাধাটা যেটা হতো, এটা হচ্ছে ধৈর্যের উপর নির্ভরশীল। ধৈর্যের বিপরীত কাজ করলে দুনিয়াতে যদি নাউজুবিল্লাহ আরাম অতিরিক্ত পেতে চাই গুণা করে, তো নাউজুবিল্লাহ এটার জন্য জাহান্নাম রয়েছে। আচ্ছা, দুনিয়াতে যদি একটু একটু ধৈর্য ধারণ করে, যদি তাহাজ্জুদ পড়ি, একটু নামাজটা করে নিই, একটু কষ্ট করে জাকাতটা বের করতে কষ্ট হচ্ছে, জমির মানে অন্তরের উপর বোঝা পড়ছে, মানে পারফেক্ট জাকাতটা বের করে দিয়ে দিলাম, নামাজটা আদায় করছি সময় মতো, কাউকে কষ্ট দিচ্ছেন, আচ্ছা কেউ কষ্ট দিবেন, হাদিস পাকের মতো রয়েছে তিন ব্যক্তি এমন রয়েছে, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আপন রহমতে জান্নাত দান করবেন,
সুবহানাল্লাহ,
তাকে সহজভাবে হিসাব নেবেন এবং আপন রহমতে জান্নাতে দাখিল করাবেন তিন ব্যক্তি। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে গিয়ে সম্পর্ক বজায় রাখো,
বজায় রাখো।
দুই নম্বর হচ্ছে যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান করো। তিন নাম্বার হচ্ছে যে তোমাকে জুলুম করে, তুমি তাকে মাফ করে দাও।
আচ্ছা,
এটার মাঝখানে স্তরটা কোনটা? ধৈর্য।
ধৈর্য,
আমি যদি ধৈর্য ধারণের ক্ষেত্রে এমন সাকসেসফুল হয়ে যাই যে কেউ আমাকে কষ্ট দিল, আমি যদি এটা চিন্তা করি আহ সে কষ্ট দিল, আচ্ছা কষ্টটার ক্ষেত্রে আমি যদি ধৈর্য ধারণ করি, যেরকম ইমাম আজম রহমতুল্লাহ আলাইহিকে, একটা ছোটো বাচ্চা রাস্তার মধ্যে যাচ্ছিল, পা লেগে গেছে রাস্তার মধ্যে, ছোটো বাচ্চা যখন আমার ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পা লেগে গেল, মানে ইমাম আজম রহমতুল্লাহ এই বাচ্চাকে বললেন, হে বাচ্চা আস্তে আস্তে চলো, আপনি আস্তে আস্তে চলেন, ঠিক মতো চলেন, আমি পড়ে গেলে সমস্যা নেই, আপনি পড়ে গেলে উম্মতের সমস্যা হবে।
আল্লাহ,
এরকম আরেক ব্যক্তি ইমাম আজম রহমতুল্লাহ আলাইকে একটা থাপ্পড় মারলেন, ইমামুল মুসলিমিন, এনাকে থাপ্পড় মারলেন, তো ইমাম আজম রহমতুল্লাহ দরজন করে বললেন, হুজুর ভাইজান, আমি আপনাকে বিরুদ্ধে চাইলে মামলা মোকদ্দমা করতে পারি, আপনার প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি একটা কাজ করি, আমি আপনি যে আমাকে থাপ্পড় মারলেন, কষ্ট দিলেন, অপমান করলেন, দুইটা বিষয় আমি আপনাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে মাফ করে দিলাম। আচ্ছা, এই ধৈর্যের বিনিময়ে যদি আমি জান্নাত পাই, আমি কথা দিচ্ছি তোমাকে ছাড়া জান্নাতে যাবো না।
সুবহানাল্লাহ।
আচ্ছা মিরাজ ভাই, দেখেন পয়েন্টটা কেমন, ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম এখনো পর্যন্ত, বর্তমান পর্যন্ত যে ইমাম আজমের মতন কোনো মা বাচ্চা জন্ম দেননি, এমন ইলমওয়ালা শখসিয়াত, যেখানে আটলান্টিক মহাসাগরে ফেল হয়ে যায় যার ইলমের ক্ষেত্রে। তো ইমাম আজম রহমতুল্লাহ এমন বড় সম্মানিত ব্যক্তিকে থাপ্পড় মারলেন, আর তিনি বলছেন আমি চাইলে প্রতিশ্রুতি নিতে পারি, মামলাও দায়ের করতে পারি, কিন্তু করবো না, ধৈর্য ধারণ করবো, আমার রপ্তাল আমাকে দান করবে, এটার ফজিলত আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, যাও। এই এই যেটা নীতি, এটা দাওয়াত ইসলামে আমাদেরকে দিচ্ছে, এবং মাদিনী চ্যানেলের মাধ্যমে আমরা যতক্ষণ এটা নিতে পারবো না, শুধু দেখবো বা বলবো, তা আমাদের উচিত, আমরা যারা বলছি আমাদের এই নীতিটা অর্জন করা, আর যারা শুনছি তাদের উচিত কাউকে মাফ করার জেহেন করা, অর্থাৎ মাফ যে করবে না সে মাপ পেয়ে যাবে।
আলহামদুলিল্লাহ, দয়া করো, দয়া করা হবে ইনশাআল্লাহ।
জি, হাদিস পাকের মধ্যে মিরাজ ভাই, যে শেষের দিকে এটা বলবো, অনুষ্ঠান যেহেতু শেষের দিকে, হাদিস পাকের মধ্যে এটাও রয়েছে, মুসলমানে একজন মুমিনের জীবন দুনিয়ার মধ্যে অনেক কষ্টদায়ক হবে, তার প্রতিটা স্টেপের মধ্যে কষ্ট থাকবে এবং বিভিন্ন বাধা বিপত্তি, অর্থাৎ তার জীবনে দুঃখই বেশি থাকবে। তো ওই মুমিন বান্দা যদি এর মধ্যে ধৈর্য ধারণ করে না, বলা হচ্ছে যে যদি সে পথের মধ্যে একটা যাওয়ার সময় কাট অফ তার পায়ের মধ্যে বা হাতে বিদ্ধ হয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার গুনাহ ক্ষমা করে
দেন,
এর উপর ধৈর্য ধারণ করে।
কিয়ামতের দিন যখন বান্দা দেখবে ধৈর্য ধারণ করার ফজিলত, শরীফ ভাই, কিয়ামতের দিন যখন দেখবে, আপনি যেটা বলছেন একটা
কাটা বিদ্যুৎ ছাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দিবে।
জি
আমরা মরব একটু রক্ত বের হচ্ছে পাচ্ছি না। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নখ পড়ে গেল, নখ পড়ে যাওয়ার কারণে রক্ত বের হচ্ছে।
জি
ইনি হাসতেছে, হুজুর আপনি হাসছেন কেন, আমরা নখ উল্টে গেল রক্ত বের হচ্ছে, আমি এটার দরজের সওয়াবের দিকে তাকিয়ে হাসছি।
সুবহানাল্লাহ।
তো আল্লাহ পাক কিয়ামতের দিন যখন বান্দাকে দরজের সওয়াব দান করবে তখন বান্দা বলবে, হে আল্লাহ দুনিয়াতে যদি আমাদের চামড়াগুলোকে শরীরগুলোকে যদি কাঁচি দিয়ে কাটা হতো। আফসুস করবে অন্যকে যখন দরজের সওয়াব দান করা হবে তখন বান্দারা দেখে দেখে বলবে, হে আল্লাহ আমাদের শরীরগুলোকে দুনিয়াতে যদি কাঁচি দিয়ে কাটা হয়, এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, যদি শরীরের মধ্যে আমাদের শরীরগুলো কাঁচি দিয়ে কাটা হতো আর আমরা ধৈর্য ধারণ করতাম আর এত বড় বড় নিয়ামত পেতাম, তখন আফসুস করে কাজ কি হবে। তো এখন উচিত আমাদের ধৈর্য ধারণ করা।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রূপে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুক। আজকে তো আমরা ধৈর্য ধরে ইলমে দীন অর্জন করতে পারি না, আর ইলমে দীন অর্জন না করলে ধৈর্য ধারণের উপকারিতা সম্পর্কে কিভাবে জানবো। তো আমাদেরকে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত হাসিল করার এবং ধৈর্য ধারণের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক নসিব করুক। আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ দেখুন, ধৈর্য অনেক বড় নিয়ামত, ধৈর্য ধরে দেখুন ইনশাআল্লাহ পরিবার সুন্দর হয়ে যাবে, পরিবারের লোকজনের সাথে সবসময় উত্তম আচরণের মাধ্যমে এক অপরের অসন্তুষ্ট যেগুলো রয়েছে তা ব্যানিশ হয়ে যায় সুন্দর আচরণের মাধ্যমে। ধৈর্যের সাথে সুন্দর আচরণ করুন ইনশাআল্লাহ, পরিবারের মধ্যে যে ব্যাধিগুলো আক্রমণ করে তা ধূলিসাৎ হয়ে যাবে, পাশাপাশি সমাজ একটা সুন্দর হবে। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ব্যাধিগুলো দূর করে একটা পরিবার একটা সমাজকে সুন্দরভাবে রূপ দেওয়া, আর পরিবার আর সমাজ সুন্দর হলেই পুরো পৃথিবী সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। যাওয়াজাল আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, আল্লাহ করুক আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক নসিব করুক। আগামী পর্বে আগামী সপ্তাহে আরও একটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবার শুভকামনা জ্ঞাপন করে এখানে শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মুন।